যেমনটি হয়তো বিশ্ব সংবাদেই আপনারা শুনছিলেন যে গতকাল ওমান উপসাগরে জ্বালানি তেলে দুটি ট্যাঙ্কারে আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই উত্তেজনা উৎকণ্ঠিত করছে বিভিন্ন দেশকে, উৎকণ্ঠা দেখা গেছে অর্থনৈতিক অঙ্গনেও। এ সম্পর্কে আলোচনার জন্য আজ সরাসরি টেলিফোন লাইনে মধ্যপ্রাচ্য থেকে যোগ দিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ, অধ্যাপক ও গবেষক ডক্টর মোহাম্মদ ওমর ফারুক। ডক্টর মোহাম্মদ ওমর ফারুক, আপনাকে স্বাগতম। তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণের জন্য যুক্তরাষ্ট্র খোলাখুলিভাবে ইরানকে দায়ী করছে, তবে ইরান পরিষ্কারভাবে বলছে যে তারা এ ধরনের কোনো আক্রমণ চালায়নি। ডক্টর ফারুক, আপনি তো মধ্যপ্রাচ্যেই রয়েছেন, সেখানকার খবরে ঠিক কি বলা হচ্ছে?
এখানে আসলে যেই দেশগুলো ইরান বিরোধী একটা অবস্থান নিয়েছে, সে দেশগুলোর অবস্থানের আলোকেই তাদের যে ভাষ্য সেটা হচ্ছে যে সন্দেহটা ইরানের দিকেই যাচ্ছে। কিন্তু যারা নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করছে তারা এখনো অঙ্গুলি নির্দেশ করতে পারছে না যে আসলে সেই ধরনের প্রমাণ এখনো আসেনি যেটার ভিত্তিতে ইরানকে সরাসরি অভিযুক্ত করা যায়। এই কারণেই নরওয়ে একটা স্টেটমেন্ট দিয়েছে, যৌথ স্টেটমেন্ট ইউএই এবং সৌদির সঙ্গেই, কিন্তু সেটাতেও কোনো বিশেষ দেশকে চিহ্নিত করা হয়নি, যদিও একটা স্টেট অ্যাক্টর এখানে ইনভলভ আছে এরকমই তাদের কাছে মনে হয়েছে। যদিও পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেমন সৌদি আরবের, তাদের পক্ষ থেকে ভাষ্য এসেছে ইরানে সরাসরি ইরানকে অভিযুক্ত করা হয়েছে। তো বাস্তবতা হচ্ছে এই যে যেইভাবে প্রমাণগুলো এখনো পরিবেশন করা হচ্ছে তা থেকে আসলে নিরূপণ করা মুশকিল যে আসলে ইরান এটা করেছে। তারপরও লাভ ক্ষতির বিষয়টা এখানে খতিয়ে দেখার প্রয়োজন আছে যে কার কি ভূমিকার কারণে কার কি লাভ কি ক্ষতি হতে পারে, সেটা নিয়ে এখনো আলোচনা চলছে।
আপনি নরওয়ের কথা বলছিলেন, যথার্থই বলেছেন যে নরওয়ে স্পষ্ট করে কিছুই বলেনি যে ইরান এই আক্রমণ চালিয়েছিল যেমনটি যুক্তরাষ্ট্র অভিযোগ করছে। তেল ট্যাঙ্কারগুলোর মধ্যে আমরা জানি নরওয়ের এবং জাপানের ট্যাঙ্কারও ছিল, তো জাপানি ট্যাঙ্কারের মালিক বলছেন যে কোনো একটা বস্তু উড়ে এসে ট্যাঙ্কারে আক্রমণ চালিয়েছে, যাকে ফ্লাইং অবজেক্টস আমরা বলতে পারি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ বলছেন যে ইরান জাপানি ট্যাঙ্কারে আক্রমণ চালাতে পারে না, বিশেষত যখন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনেই সঙ্গে বৈঠক করছিলেন। এই যুক্তিকে আপনি কতটা গ্রহণযোগ্য বলে মনে করেন?
এখানে আসলে কিছু বাস্তব দিক আছে। যদি আমরা এটা ধরে নেই যে জাপানের প্রধানমন্ত্রীকে অতিথি বানিয়ে তারই অবস্থান মানে সেখানে থাকা অবস্থায় জাপানি একটা ট্যাঙ্কারে ইরান হামলা চালাবে, এটা একটু অচিন্তনীয়, কিন্তু অসম্ভব নয়। তার কারণ হচ্ছে যে ইরান আসলে এমন একটা চাপের মধ্যে আছে যে তার পিঠ দেয়ালে ঠেকে গেছে, এবং সেক্ষেত্রে তাদের যে দৃষ্টিভঙ্গি এটা অসম্ভব নয় যে তারা যদি তেল রপ্তানি করতে না পারে তো তাহলে কাউকেই রপ্তানি করতে দেয়া হবে না। কিন্তু সেগুলো বাদ দিলেও আমরা যে সমস্ত প্রমাণাদির তথ্য পাচ্ছি তাতে ট্যাঙ্কারের কিছু লোকজন স্টাফ তারাই বলেছেন যেটা আসলে কোনো মাইন থেকে কিছু নয়, বরং এখানে উড়ন্ত কিছু সেখানে এসেছে যেটা আপনি উল্লেখ করলেন। তো তাই যদি হয়ে থাকে তাহলে এখানে এত ঘরমিল আছে তথ্যে যে এত দ্রুতভাবে এই যে অভিযোগটা তোলা হচ্ছে এটার আসলে হিসাব মেলানো মুশকিল। আর তার আরো একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, তার কারণ বিভিন্ন সময়ে এটা আমেরিকার বিভিন্ন ক্ষেত্রে যুদ্ধে জড়িয়ে যাওয়ার একটা প্রবণতার ইতিহাস রয়েছে, যেগুলো ভুল কনটেক্সটে বা মিথ্যে তথ্য দিয়ে সেই কনটেক্সটে যুদ্ধে জড়িয়ে যাওয়া। আর ইরাকের পরে সারা দুনিয়ারই আর একটু সচেতন হওয়া দরকার যে আমরা এমন কোনো যুদ্ধে জড়িয়ে না পড়ি যে যুদ্ধের কারণে আসলে আরো ব্যাপক ক্ষয়ক্ষতি হবে, যেটা হয়তো ইরাকের ক্ষেত্রে যা হয়েছে তার যে আরো ভয়াবহ বা আরো অনেক মানে জড়িয়ে যাবে আর কি, বা অনেক ছড়াবে। সুতরাং এখানে প্রমাণ তো ব্যাপার আছেই, কিন্তু সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে শান্ত মাথায় চিন্তা ভাবনা করা যে এটাকে ডিএসক্যালেট করা যায় কিভাবে এবং সমস্যার সমাধান করা যায় কিভাবে, এদিকে আরো বেশি গুরুত্ব আরোপ করা দরকার।
জি, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী যে ভিডিও প্রকাশ করেছে তাতে দেখানো হয়েছে যে ইরানের টহলদারি নৌযান জাপানি ট্যাঙ্কার থেকে অবিস্ফোরিত মাইন সরাচ্ছে। সেটাই কি যথার্থ কারণ ইরানকে এই ঘটনার জন্য দায়ী করার?
প্রথম কথা হচ্ছে যে এখানে অনেকগুলো প্রশ্ন তোলার সুযোগ আছে। এক নাম্বার হচ্ছে যে ইরান কেন অবিস্ফোরিত একটা মাইন সরাবে, এখানে তার দায়িত্বটাই কি? আর সেটা অন্যরা কি কেউ তাকে ইরানের বিভিন্ন ভেসেলকে নজরদারিতে রাখছে না? এটা তো বিশ্বাস করা মুশকিল। তারা এত কাছে পৌঁছলেই বা কিভাবে, তাদের কিভাবে পৌঁছতে দেওয়াও হলো, আবার সেখানে তারা অবিস্ফোরিত মাইনকে সরিয়েও নিল, এটা তো আসলে এই হিসাবটা খুবই একটা গরমিল মনে হচ্ছে। তো এটা আসলে খুব হেস্টিলি এই ধরনের সিদ্ধান্ত না টেনে ইনভেস্টিগেশন হওয়া উচিত। যদি ইরান আসলে ইনভলভ হয়ে থাকে তাহলে এটা জাতিসংঘের মধ্যে এটা তুলে ধরা দরকার এবং তার দিক থেকে অ্যাপ্রোচ করা দরকার। এখানে যেভাবে যুদ্ধের ডঙ্কা বাজানোর মতো অভিযোগ তোলা হচ্ছে, এতে করে তো আর একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি হচ্ছে।
আপনি একটু আগে বলছিলেন যে মধ্যপ্রাচ্যে এক ধরনের বিভাজন আছেন আছে, কেউ কেউ ইরানের একেবারেই প্রতিপক্ষ, কেউ কেউ অন্ধভক্ত, কেউ কেউ নিরপেক্ষ, এইরকম একটা ভাগ রয়েছে। সেই প্রসঙ্গেই কোনো কোনো বিশ্লেষক একথাও বলেন যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত বাঁধাবার জন্যে তৃতীয় কোনো পক্ষ নীরবে সক্রিয় ভূমিকা পালন করতে পারে, বিশেষত যখন মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক বাস্তবতায় ইরানের আধিপত্য মধ্যপ্রাচ্যের ভেতরে কোনো কোনো দেশের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এই বিশ্লেষণটা আপনি কিভাবে করবেন?
এটা তো অবশ্যই আছে। ইরান ইরান ইরাকের যুদ্ধের পরপর থেকেই যত কিছু করা হয়েছে ইরানের বিরুদ্ধে, ইরানের অবস্থান আসলে শক্তিশালী হয়েছে এবং তার প্রভাব ছড়িয়ে পড়েছে লেবাননে, সিরিয়াতে, ইয়েমেনে এবং এর প্রত্যেকটা জায়গাতেই এখন ইরানের মিত্র শক্তি আছে। এমনকি ইরাকেও এখন ইরানের পক্ষে মিত্র শক্তি রয়েছে। সুতরাং ইরানের প্রভাব নিয়ে তার প্রতিপক্ষ যারা, তারা চিন্তিত হবেন বা দুশ্চিন্তা করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু কারো যদি এই রকম হিসাব থাকে যে কোনো একটা যুদ্ধ বাঁধিয়ে দিলেই ইরান খুব সহজেই কাবু হয়ে যাবে বা আত্মসমর্পণ করবে বা খুব সহজেই এটা কন্টেইন করা সম্ভব হবে, এরকম ক্যালকুলেশন যদি কেউ করে থাকেন তবে মারাত্মক ভুল এবং তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। তার কারণ হচ্ছে যে ইরানকে এত সহজে ট্যাকল করাটা বোধহয় সম্ভব হবে না। সেজন্যই ইরানের প্রতি শুধু চাপ সৃষ্টি না করে এখানে ডিপ্লোম্যাসিও থাকা দরকার এবং কি করে ইরান নেগোসিয়েশনের টেবিলে আবার আসতে পারে এবং আরো একটু সহজতর বা ভালো ডিপ্লোম্যাটিক অবস্থায় তাদের মধ্যে একটা আলাপ আলোচনা হতে পারে, সেই পরিবেশ কিন্তু সৃষ্টি করার প্যারালেল কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। তো শুধু চাপ সৃষ্টি করে ইরানের পিঠ যদি দেয়ালে থেকে যায় তো তাহলে এখানে যদি কোনো যুদ্ধ বাঁধে তাহলে এই সমস্ত দেশগুলো আশেপাশে যারা রয়েছে তাদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হবে, এটাও লাভ ক্ষতির হিসাবে তো থাকা দরকার।
জি, এবং আপনি যথার্থই বলেছেন যে চট করে যুদ্ধ বাঁধিয়ে দিলেই কিংবা যুদ্ধ বেঁধে গেলেই যে সমস্যার সমাধান হবে তা নয়। আমরা জানি যে ইরাক যুদ্ধের যে ফলাফল সেটি এখনো পর্যন্ত এক ধরনের ব্যাধির সংক্রমণ ঘটাচ্ছে মধ্যপ্রাচ্যে। তেল ট্যাঙ্কারে মে মাসের 12 তারিখের পর আবারও এই যে আক্রমণ ঘটল তাতে কি আপনার মনে হয়, এবং এবার আমরা প্রশ্ন করছি অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে, সেটা খুব গুরুত্বপূর্ণ, তো তাতে কি আপনার মনে হয় যে তেলকেন্দ্রিক বিশ্ব অর্থনীতির ওপর এর একটা প্রতিকূল প্রভাব পড়বে?
হ্যাঁ, এটা তো খুবই স্বাভাবিক। তেল কেন্দ্রিক বিশ্বে তেলের সরবরাহ নিয়ে যদি কোনো ঝুঁকি সৃষ্টি হয় বা অধিকতর ঝুঁকি সৃষ্টি হয় সেটা পড়বেই। প্রথম কথা হচ্ছে যে সারা দুনিয়াতে এনার্জির যে ট্রানজিশনটা হচ্ছে অন্য সমস্ত এনার্জির দিকে, সেই ক্ষেত্রে আসলে এমনিতেই তেলের বাজারটা খুবই শেকি হয়ে আছে। তো সেখানে যে কোনো ধরনের ঝুঁকি হয়তো তেলের দাম কিছুদিনের জন্য হলেও বাড়িয়ে দেবে, কিন্তু দীর্ঘমেয়াদে আসলে তেল বাজারের মন্দা ছাড়া আর কোনো গতি আশা করা মুশকিল। তবে এটুকু বলা যেতে পারে যদি স্বল্প মেয়াদে এই ধরনের কোনো ঝুঁকি যদি সৃষ্টি হয় আর এখানকার তেলের সরবরাহের যে যোগান, যে স্ট্রেইট অফ হরমুজ যে হয় এটা যদি ব্যাহত হয় তাহলে অবশ্যই বিশ্ব বাজারে একটা মন্দা আসবে। তবে সেই জন্যই আমাদের খেয়াল করতে হবে যে আসলে যারা মনে করছেন যে ছোটখাটো একটা যুদ্ধ বাঁধিয়ে এটার মধ্যে একটা সমাধান আছে এবং কিছুদিন পরে এটা আবার সব নর্মাল হয়ে যাবে, এ সমস্ত চিন্তা ভাবনা থেকে আমাদের দূরে সরে আসা দরকার।
ডক্টর মোহাম্মদ ওমর ফারুক, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
খোয়াশাত আমেরিকার শ্রোতাদেরকেও।